নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি এখনই সময় প্রোগ্রাম নিয়ে। মাহে রমজানের এই প্রোগ্রামের মধ্যে আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন, নাতখা ইসলামী আমাদের সাথে আছেন, আমরা কালাম শ্রবণ করি, হামদে বারি তালা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যে বিষয় নিয়ে আমরা নিয়ে থাকি ওই বিষয়ের উপরে দীর্ঘ সময় আলোচনা করার চেষ্টা করি। পাশাপাশি এই প্রোগ্রামে একটি সেগমেন্ট আছে যা কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলী আলোচনা তিনি বেশি করে থাকেন, ওই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি নেক আমল এই প্রোগ্রামে একটি সেগমেন্ট আছে, আজকের নেক আমল, ওই ভিডিও আপনাদেরকে দেখাবো, ওই প্যাকেজ আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন আশা রাখি ইনশা আল্লাহ তাবারক তালা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 1000 বার করে দুরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ ইন্তেকাল করবে না, মারা যাবে না যতক্ষণে সে পৃথিবীতে থেকে জান্নাতে তার ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় পবিত্রতা, ইমানের অঙ্গ। এখন এই পবিত্রতা এবং ইমান দুইটা বিষয়, এখানে পবিত্রতা ইমানের অঙ্গ, তো বোঝা গেল পবিত্রতা এক বিষয় আর ইমান আর এক বিষয়। ইমান কী জিনিস এবং পবিত্রতা কী জিনিস, পবিত্রতা কতটুকু প্রয়োজন, ইমানের স্বাদ কী রয়েছে, পবিত্রতা না পবিত্র না হওয়ার কারণে ইমানের উপরে কতটা দুর্বলতা হয়ে যায়, এবং অপবিত্র থাকার কারণে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে কি পয়গাম আছে, পবিত্র ব্যক্তির জন্য যে পবিত্রতা অর্জন করে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ইরশাদে কারিমা রয়েছে, আর ইমানের পরিপূর্ণতা পাওয়ার জন্য কতটুকু পবিত্রতা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব স্টুডিওতে ইনশা আল্লাহ তাবারক তাআলা। মোবালিকে দাওয়াত ইসলামী রাফি আত্তারি ভাই আজ রমজানের প্রথম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, অন্যদিকে আমাদের ইমরান মাদানী ভাইও রমজানের আজ প্রথম অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করলেন, নাইম ভাই ছিলেন গতকালকে, আজকেও আসেন ইনশাআল্লাহ তাআলা, আর আলী হামজা ভাই তো আমাদের সাথেই আছেন সবসময়। আমরা এই সকল মোবাল্লিককে আজ দাওয়াত দিয়েছি অনুষ্ঠানে, মেহমান হিসাবে এসেছেন, আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। আমরা আলোচনায় যাওয়ার পূর্বে আলী হামজা ভাইয়ের কাছে আসবো, কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
Sallallahu alayka ya Rasulallah wa sallam alayka ya حبيب الله تنم تنم فرسودا جا پا راز ہجرا یا رسول اللہ دلم پج مردا آورا یا رسول اللہ پڑھیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ امائے کاچھ دیکھے نونا مدنی مدین والے امائے کاچھ دیکھے نونا مدنی مدینے والے پریمر شودھا پان کرونا مدنی مدنی مدینے والے ہمیں تو دی درد نا مدنی مدینے والے ہو ریدو যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন যদিও ভুলে যায় মোরে আমার মা বাবা হাসরে যদিও ভুলে যায় মোরে হে নবী তুমি ভুলো না তোমার প্রেম প্রেম চায় তোমার প্রেম চায় থাকে যে مدنی مدین والے
سبحان اللہ سبحان اللہ مدنی مدینے والے کلام খুবই চমৎকার একটি কালাম এবং বলতে পারি এটা সর্বসাধারণের কাছে এক প্রিয় কালাম মাদানী মদিনীওয়ালে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে এভাবেই কালাম শোনা এবং অন্তরের মধ্যে ইশকে রসুল তৈরি করা সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। বিষয় নিয়েছি আজকে পবিত্রতা ইমানের অঙ্গ। মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন নাইম ভাই, আমরা আলোচনা শুনবো। ইমরান মাদানী ভাইও আছেন, আলোচনা শুনবো ধীরে ধীরে। আমরা শুরু করবো আজকের আলোচনা নাইম ভাই থেকে। নাইম ভাই, আজকের বিষয় আমরা নিয়েছি পবিত্রতা ইমানের এক অঙ্গ বা শাখা বলতে পারি, জড়িত ইমানের সাথে। শুরুতে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আল্লাহ সুবহান ওয়া তায়ালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আমরা মুসলমান।
জি,
আর আল্লাহ তায়ালার আমাদেরকে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সুন্দর দিন তথা দিন ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে। আর দিন ইসলাম যেমন সুন্দর, তো দিন ইসলামের মধ্যে দাখিল হওয়ার পর একজন মুসলমান হিসেবে তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ,
জি,
জাহির এবং বাতিনকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেটাকে পাক পবিত্র রাখতে হবে, কেমন রাখলে সে আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে, আল্লাহ তাআলার পছন্দনীয় হবে, সে বার্তাও কিন্তু দীন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে।
আলহামদুলিল্লাহ,
দীন ইসলাম আমরা একটু যদি দেখি, একটা শিশু শুভ জন্মক্ষণে যখনই জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, তখনই তাকে গোসল দিয়ে পবিত্র করা হয়। যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তাকে গোসল দেওয়া হয়। দীন ইসলাম হচ্ছে একটা পবিত্র, আর পবিত্রতার শিক্ষা কিন্তু দীন ইসলাম দিচ্ছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা অসংখ্য দয়া মেহরবানি যে আমরা সেই দীন ইসলামের মধ্যে দাখিল হয়েছে, আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছে।
আলহামদুলিল্লাহ,
তো আল্লাহ তাআলার মুসলমান তো বানিয়েছেন, তো ঈমান যে বিষয়টা রয়েছে, ঈমান,
জি,
পবিত্রকে পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলা হয়েছে। তাহলে বাকি অর্ধেক কি? আমাদের প্রশ্ন আসতে পারে, অর্ধেক যদি পবিত্রতা হয় তাহলে বাকি অর্ধেক কি? আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনে পাকের সূরা আল মাইদার 6 নং আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ ফরমান, যার অর্থ, যখন তোমরা নামাজের জন্য উঠবে তখন তোমাদের মুখমণ্ডল দুই হাত কুনুই পর্যন্ত ধুয়ে নাও, তোমাদের মাথা মাসাজ করো এবং দু পা গোড়ালি অর্থাৎ গিট সহ ধুয়ে নাও। আচ্ছা, এটা সূরা মাইদার মধ্যে আসছে। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলার দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো কিন্তু আবার ওযুর মধ্যে কিন্তু ফরজ রয়েছে। তাহলে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। এখন আল্লাহ তাআলা নামাজের যখন আমরা যখন নামাজের জন্য উঠব, তখন নামাজের পূর্বে কী করতে হবে আল্লাহ তাআলা দিক নির্দেশনা কোরআনে পাকে দিয়েছেন। তো আমাদের বুঝতে হবে যে পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক, আর বাকি অর্ধেকটা কি? তাহলে নামাজের দিকে উৎসাহিত করার ক্ষেত্রে, নামাজের দিকে তরকিব দেওয়ার ক্ষেত্রে পবিত্রতা অটোমেটিকলি ভাবে চলে আসছে,
চলে আসছে
একটার সাথে একটা কিন্তু
জড়িত
জড়িত রয়েছে। আচ্ছা, হযরতে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার থেকে বর্ণিত, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান আল্লাহ তাআলার পবিত্রতা ছাড়া নামাজ, অর্থাৎ পবিত্রতা ছাড়া নামাজ এবং অবৈধভাবে অর্জিত সম্পদ দ্বারা যেটা দান করা হয় সেগুলো কবুল করেন না।
আল্লাহ
কোনটা কবুল করেন না? একটা হচ্ছে পবিত্রতা ছাড়া নামাজ, দ্বিতীয় হচ্ছে যে সম্পদ অবৈধ সেটা দান আল্লাহ পাক কবুল করেন না। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গার মধ্যে ইরশাদ ফরমান, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান কি যে তোমরা দৃঢ় থাকো, দ্বিধাগ্রস্ত হয়ো না, জেনে রাখো তোমাদের সর্বোত্তম কাজ হচ্ছে নামাজ, আর মুমিন 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 ছাড়া কেউ ওযুকে সংরক্ষণ করে না। তাহলে মুমিন ব্যক্তি যারা রয়েছে তারা ওযুকে সংরক্ষণ করবে, তাহলে ওযুকে সংরক্ষণ করার মাধ্যমে, ওযু পবিত্রতা হাসিলের মাধ্যমে কিন্তু মানুষ নামাজের মধ্যে প্রবেশ করে, আর নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য চাবি।
সুবহানাল্লাহ।
আচ্ছা, এখানে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ঈমান বলে অভিহিত করেছেন। একভাবে যেভাবে অর্ধেক হচ্ছে ঈমানের, অর্ধেক হচ্ছে আপনার পবিত্রতা, আবার অন্যদিক দিয়ে নামাজ হচ্ছে বাকি অংশটুকু। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 143 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট হতে দিবেন না।
সুবহানাল্লাহ,
আল্লাহ আমাদের ঈমানকে নষ্ট হতে দিবেন না। তো এই আয়াত দ্বারা কি বোঝা যায়? এই আয়াত দ্বারা বোঝা যায় পবিত্রতা যদি ঈমানের অর্ধেক হয় তাহলে অবশিষ্ট অর্ধেক হচ্ছে নামাজ, যা ঈমান নামে অভিহিত করা হয়েছে। আমরা যারা মুসলমান, মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, আমাদেরকে নামাজ অবশ্যই পড়তে হবে। কিন্তু নামাজের কথা যখনই আসে তাহারাতের কথা আসে, পবিত্রতার কথা আসে, আর পবিত্রতার যখন আসে তাহলে একজন প্রাপ্তবয়স্ক নারী কিংবা পুরুষ যখন বালিক কিংবা বালিকা হওয়ার পূর্বে যখন সে পাক পবিত্রতা সম্পর্কে তাকে মাসলা মাসেল বলে জানতে হয়,
জানতে হবে।
আর যখন মানুষ যখন পাক পবিত্র হবে তাহলে পাক পবিত্র প্রথমে গুসল, গুসলের পর ওযু, ওযুর এবং গুসলের সাথে আবার সম্পর্ক, আর ওযু ওযুর পর আস্তে আস্তে সে নামাজের মধ্যে কিংবা কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে
ইবাদতের মধ্যে,
ধর্মীয় ইবাদত করার আগে যে ওযুর সাথে একটা যে কানেক্টেড একটা সম্পর্ক সেটা কিন্তু চলে আসছে। আবার অন্যদিকে আপনি দেখবেন এটাতে একটা সাইড রয়েছে ইবাদতের জন্য, অর্থাৎ ফরজ ইবাদত করে বিশেষ করে নামাজের জন্য যখন কোনো ব্যক্তি যে ওযু করার অপরচুনিটি নেই, যে ওযু করার জন্য পবিত্রতা হওয়ার জন্য যে পানির প্রয়োজন, পানিটা আবার কেমন হতে হবে দীন ইসলাম সেটাও শিক্ষা দিচ্ছে, যেমন তেমন পানি দিয়ে পবিত্রতা কিন্তু হাসিল করা হবে না। কোন জিনিসটা নিজে পাক করে এবং অপরকে পাক করতে সহায়তা করে, এই ধরনের পানির বিবরণ কিন্তু বিস্তারিত কিতাবের মধ্যে দেওয়া আছে। তাহলে পবিত্রতা এত একটা সুন্দর বিষয় যে একজন মুসলমানের জন্য, একজন মুসলমান হিসেবে আমরা গর্বিত যে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাক পবিত্রতা পরিচ্ছন্নতার দিকে আমাদেরকে
উৎসাহ
দিয়েছেন।
সুবহানাল্লাহ।
আবার খেয়াল করতে হবে যে আমরা তো মুসলমান, আমরা নামাজের দিকে যাব। আচ্ছা, যখন কেউ পবিত্রতা অপবিত্র হয়ে গেল, তার কোনো ওয়ে নেই সে পবিত্রতা হাসিল করবে, তখনও দীন ইসলাম শিক্ষা দিচ্ছে সে অন্য কোনো ওয়েতে পাক পবিত্র হতে পারবে কিনা, সেজন্য তাইমুন দিয়ে দিয়েছে। তাহলে দীন ইসলাম সুন্দর, তো দীন ইসলাম পবিত্রতাকে এত বেশি সাপোর্ট করেছে, বলা হচ্ছে যে নামাজের যেমন অর্ধেক, আবার অর্ধেক হচ্ছে
পবিত্রতা,
পবিত্রতা, এই যে পবিত্রতা আমাদেরকে পবিত্র থাকতে হবে, পবিত্রতা হাসিল করার জন্য সর্বদা চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জন করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে, এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে, এই দুই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বেশি পছন্দ করে।
সুবহানাল্লাহ।
আমাদেরকে সর্বদা পাক পবিত্র থাকতে হবে। একটা জিনিস, একটা হচ্ছে বাহ্যিকভাবে পবিত্র, আরটা হচ্ছে
অভ্যন্তরীণ,
অভ্যন্তরীণ আরটা হচ্ছে বাতিনি, যেটাকে বাতিনি বলা হয় অভ্যন্তরীণ। আমি একজন মুসলমান, আমার গেট আপে বাহ্যিক সৌন্দর্যতে একজন মুসলমান প্রকাশ পাচ্ছে, একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা কিংবা সাধারণ একজন মুসলমান আমাম, কিন্তু সে পরিচয় দেয়, সে তো নামাজে যাচ্ছে, সে তো হজ করেছে, সে তো তার কার্যকলাপের মধ্যে মুসলমানের যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাচ্ছে, কিন্তু বাতিনে যে রোগ রয়েছে তার মধ্যে কি অপবিত্রতা বিষয়গুলো কাজ করছে কিনা। অপবিত্রতা বলতে কেমন, সে বাহ্যিক দৃষ্টিতে অনেক সুন্দর কাজ করে, তার অভ্যন্তরীণ মানুষের মধ্যে হিংসা, মানুষের প্রতি পরোপকারিতা করার ক্ষেত্রে তার কৃপণতা, সম্পদের নেশা, মানুষকে দান খায়রাত করার ক্ষেত্রে বিদ্বেষ পোষণ করে,
অভ্যাস মিথ্যা
বলা। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বাহ্যিক পবিত্রতার ক্ষেত্রে তো তরকিব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে আমাদেরকে অভ্যন্তরীণ যে অপবিত্রতা রয়েছে সেটাও দূর করার জন্য কিন্তু তরকিব দেওয়া হয়েছে, উৎসাহিত করা হয়েছে। আর সেজন্য আল্লাহ তাআলা নেক বান্দাগণ যারা সালিহীন রয়েছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা রয়েছে, তাদের জীবনে স্টাডি করতে হয়, তাদের পর্যালোচনার জন্য করতে হয়, তারা বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে তাদের আত্মার যে বিষয় রয়েছে সেগুলো পবিত্র করেছে, এটা কোন ওয়েতে পবিত্র করেছেন এবং সেটা করতে গিয়ে তারা কী কী কষ্ট সহ্য করেছেন সেটা যখন আমরা স্টাডি করি, আমরা আলোচনা করি, অটোমেটিকলিভাবে আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে আমরাও নিজেকে পাক সাফ রাখার জন্য, যাতে আল্লাহর দরবারে আমরা বাহ্যিক দৃষ্টিতে সবাই মনে করেন আমাদের আমাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, মুসলমানকে ভালোবাসে, যে মুসলমান মুসলমানকে সবাই সম্মান করবে, রেসপেক্ট করবে, সাথে সাথে দেখতে হবে তার অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে। আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে অন্যজন অন্য দিক দিয়ে যদি আমরা যদি চাই সেটাকে করব, তো পবিত্র করব, তাহলে দীন ইসলামের যে সুন্দর দিক নির্দেশনা সেটা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব।
মাশাআল্লাহ, পবিত্রতা তো বোঝা গেল নাইমের কথায়, দুইটা দিক, একটা হলো গিয়ে আমি গোসল করে, ওযু করে, এরপরে পানি দিয়ে ভালো মতো আমি পবিত্রতা অর্জন করলাম, এটা হলো এক পবিত্রতা। আর এক পবিত্রতা হলো নিজের হৃদয়কে সাফ করা, নিজের অন্তরটাকে পরিষ্কার করা, সেটাকেও পবিত্র বানানো, এটা একটা বিষয় রয়ে গেল। আমরা হয়তো সর্বসাধারণের মাঝে একটি কথা প্রচলিত রয়েছে দর্শক শ্রোতা, সেটা হলো এভাবে বলি আমরা যে দেখতে তো উপর থেকে ঠিকই আছে কিন্তু তার সাথে মিশতে গেলে বোঝা যায় কত কেমন ধরনের লোক। কারো ব্যাপারে যদি কারো কোনো ব্যক্তির উক্তি এমন থাকে যে দেখো লোক সমাজে তো ভালোই চলে, ভালোই বলে, কিন্তু একাকিত্ব যখন থাকে বা ঘরে যখন থাকে বা মানুষের সাথে যখন দুই একজন মানুষের সাথে চলাফেরা করে বন্ধুদের সাথে, তখন বোঝা যায় তার অভ্যাস কেমন বা সে কেমন ধরনের ব্যক্তি। এই যে ভিতর, আমাদের ভিতর এবং বাহির নিয়ে যখন কেউ কথা বলবে বুঝতে হবে আমার ভিতর এবং বাহির এক নেই, অর্থাৎ আমার হৃদয়ের মধ্যে যে পবিত্রতা অর্জন করার ছিল সেটা আমরা অর্জন করতে পারিনি। আমাদের সাথে রাফি ভাই আছেন, আমরা রাফি ভাই থেকে কিছু মাদানি ফুল শুনি, এরপর দর্শক আপনাদের কলের দিকে যাব, কলগুলো শুনবো, এসএমএসগুলো পড়বো। আমাদের ইমরান মাদানি ভাই আছেন, আজকে ইমরান মাদানি ভাই কিন্তু আমাদেরকে কালাম শোনাবে না, ইমরান মাদানি ভাই আজ আমাদেরকে মাদানি ফুল শোনাবে ইনশাল্লাহ তাআলা। রাফি ভাই থেকে আগে আমরা শুনি, রাফি ভাই আজকের বিষয় তো শুনতেই পেরেছেন আপনি, পবিত্রতা ইমানের অঙ্গ, যেটা ইমানের সাথে জড়িত, ইমানের সাথে এক সম্পর্ক পবিত্রতা। আর অনেক সময় আমাদের মধ্যে এমন একটা বদ অভ্যাস বলতে পারি এটা আমরা, আমরা অপবিত্র হওয়ার পরেও, নাপাকি শরীরে লাগার পরেও, নাপাক হওয়ার পরেও জানি আমি নাপাক বা আমার শরীরে নাপাকি লেগেছে বা অপবিত্র হয়ে গেছি আমি, কিন্তু সেই মুহূর্তে পবিত্রতা অর্জন করতে গিয়েও কিন্তু মানুষের মধ্যে অনেক অলস, অনেক অলসতা দেখা যায়, দুই চার পাঁচ ঘন্টা অতিবাহিত হয়ে যায় কিন্তু সে পবিত্রতা অর্জন করছে না। আর এই অপবিত্র অবস্থায় ঘরে বাহিরে বাজারে যাওয়া, বিভিন্ন জায়গাতে যাওয়া এমনও মানুষের দ্বারা হয়ে থাকে। তো আজকের যে বিষয় পবিত্রতা ইমানের অঙ্গ, কিছু মাদানি ফুল দর্শক উদ্দেশ্যে
যেমনটি আলোচনা হয়েছে,
জি,
পবিত্রতার ব্যাপারে একমাত্র ইসলাম যত তাগিদ দিয়েছে,
জি,
আর কোনো মাজহাব নেই সেটাতে এত স্ট্রংলি তাগিদ দিয়েছে বা এর ব্যাপারে এত ব্যাপকভাবে আলোচনা করেছে। এক্স্যাক্টলি আমরা সবাই চাই নিজেকে পরিপাটি রাখতে, সুন্দর একটা পার্সোনালিটি ক্রিয়েট করতে, সমাজে সবাই আমাকে ভাবা দিক, আমাকে একটু ইজ্জত দিক, রেসপেক্ট করুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি না আমার জামার দিকে খেয়াল করছি না, আমি আমার দাঁতের দিকে খেয়াল করছি না, আমি আমার নখের দিকে খেয়াল করছি না, অন্তরের দিকে তো একটু পড়ে যায়। আগে বাহ্যিকটাই নিয়ে একটু আলোচনা করি। তো ইসলাম কত পুঙ্খানুপুঙ্খানুভাবে নখ থেকে শুরু করে, চুল থেকে শুরু করে, দাঁত, পোশাক আশাক ইত্যাদি ইত্যাদির ব্যাপারে কত সফটলি আমাদেরকে মেসেজ দিয়েছে। যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, একদম প্রিয় নবী রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের দিকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বললেন যে আমার এই চাদরটা যদি ধৌত করে দিতে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে এরকম বললেন যে আমি তো এটা কিছুদিন পূর্বেই ধৌত করেছিলাম, আবার কেন এত দ্রুত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূরানি জবান থেকে এত সুন্দর উত্তর দিলেন, সেটা হচ্ছে তুমি কি জানো না পরিষ্কার পরিচ্ছন্ন জামা আল্লাহ তাআলার জিকির করে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
তো কাজে আমি কেন পরিষ্কার রাখবো না আমার জামা?
মাশাআল্লাহ।
আর এখানে যদি আমার শরীরে থেকে আমার জামা জিকির করে, এর সব তো অন্য কেউ পাবে না। এখন আপনি একটু খেয়াল করুন, ইসলাম তো একদিকে আমাদেরকে একটা দিকে ধাবিত করছে, আবার সাথে সাথে কি বিশাল কিছু তোহফা হিসাবে উপহার স্বরূপ আমাদেরকে দিচ্ছে।
রাইট,
আজকে আমরা সবাই চাই আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাস্তাঘাট, আমার পরিবেশটা অনেক সুন্দর থাকুক। তো ইসলাম এখানে কত সুন্দর ভূমিকা রেখেছে। ইসলাম আমাকে শেখাচ্ছে ফার্স্ট অফ অল আমি নিজে কীভাবে পবিত্রতা হাসিল করব। প্রথমত যদি আমি ধরি, যেমনটি বর্ণিত হয়েছে, যেমনটি আলোচনা হয়েছে, উদুর মাধ্যমে জন্মের পরের তো গোসলের মাধ্যমে আমরা পবিত্রতা হাসিল করছি, তারপরে আস্তে আস্তে যখন আমি বড় হলাম উদু শিখলাম, ফরজ গোসল শিখলাম, তারপরে আমি বিভিন্নভাবে আরও আনুপ্রাসঙ্গিক মাসালাগুলো শিখলাম। যখন আমি বুঝে নিব যে আমার এই কাজগুলো করা উচিত, ফর এক্সাম্পল আমার নখ কাটতে হবে, আমার অপ্রয়োজনীয় চুলগুলো কাটতে হবে, আমার দাঁত মিসওয়াক করতে হবে, তখন যেমনিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, ঠিক অপর একজন ইসলামী ভাই আমার সহপাঠী আমাকে দেখেও সে ভাববে যে এ তো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে, আমি কেন পারি না। আবার যখন ওই ব্যক্তি শুনবে যে এর বিনিময়ে আল্লাহ আজ্জাজাল্লার পক্ষ থেকে এত আলিশান আলিশান হ্যাঁ আমাদের জন্য তোহফা নিয়ামত রয়েছে, তখন তো আরও সে ধাবিত হবে। তো অপরদিকে আপনি যতই অন্যান্য মাজহাবের দিকে তাকান না কেন, তারাও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করে, কিন্তু তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা আর ইসলামের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কেবল বাহ্যিক নয়, ভিতরের কলপকেও কি
আল্লাহ তাআলা
পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। যেমনটি পবিত্রতা দিয়েই শুরু হয়েছে ইসলাম,
সুবহানাল্লাহ।
যেমন কেউ যখন অমুসলিম থাকে, স্বাভাবিক তার দিলের মধ্যে ময়লা থাকে, কর্মের মধ্যে ময়লা থাকে, চোখের মধ্যে ময়লা থাকে, অভ্যন্তরীণ বিষয়ে তার ঝামেলা থাকে। আল্লাহ তাআলা রহমতে সে যখন ইসলামে প্রবেশ করে তখন সে পবিত্রতার যে বাক্য রয়েছে সেটাই প্রথম পাঠ করে, কালিমা তাইবা দিয়ে কি সে ইসলামে প্রবেশ করে, আর এটাকে বলা হয় পবিত্রতার বাক্য। তো যখন একটা ব্যক্তি একটা মনোনীত দিনের দিকে আসবে আর তার প্রথম হেডলাইনে তাকে পবিত্রতা হাসিল করতে হবে, তাহলে যদি সে ভিতরে আসে তখন তাকে কত বিষয় নিয়ে আলোচনা হয়তো শুনতে হতে পারে, কত কিছু আলোচনা।
এটা এমন একটা বাক্য যে বাক্য একবার পাঠ করার মাধ্যমে অন্তর থেকে যখন পাঠ করে তার কুফরের যে ময়লা সব
দূরীভূত
সাফ করে দেয়।
যখন একজন ব্যক্তির ভিতর পরিষ্কার হয়ে যাবে তো অটোমেটিক্যালি তার ভিতরে আল্লাহ তাআলার নূর চকমক ঝকমক করতে থাকবে, তার রূপ সেটা বাহ্যিকভাবেও কি প্রভাবিত হতে পারবে। যেমনটি নাইম ভাই বলেছেন যে আল্লাহ তাআলার বুজুর্গণের দিন যারা ছিলেন, যারা আল্লাহ ওয়ালা ছিলেন, তাদের চেহারা দেখলে নূরের ঝকমক ঝকমক একটা ফিলিংস আসে। আল্লাহ ওয়ালা যারা আছেন তাদের চেহারার দিকে তাকাইলে অন্যরকম একটা ফিলিংস আসে। কিন্তু আদার্স অন দ্য আদার হ্যান্ড যারা থাকে, যারা ইসলাম থেকে অনেক দূরে, যারা ইমান থেকে অনেক দূরে, যারা পবিত্রতা থেকে অনেক দূরে, তাদের চেহারার মধ্যে কিন্তু ওই রূপটা আসে না। অথচ ওই ব্যক্তিগুলো চাচ্ছে যে আমার পার্সোনালিটিটা একটু বেটার হোক, আমাকে সমাজে অনেক বেশি সম্মান ইজ্জত দান করুক, কিন্তু তারা ওই আল্লাহ তাআলার আলিশান ফরমানের দিকে হয়তো খেয়াল করে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীম এর বনী ইসরাইলের আয়াত নম্বর 36 ইরশাদ করেন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই উহার অনুসরণ তোমরা করো না, আর করুণ চক্ষু হৃদয় উহাদের প্রতিটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। তো আজকে আমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছে, কান দিয়েছে, আমি কই এর সঠিক পর্যালোচনা করছি, আমি কই সেটার পর্যবেক্ষণ করছি। যদি আমি ইসলাম অনুযায়ী আমার যে আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিয়েছে, চোখ থেকে শুরু করে কান থেকে হাত থেকে ওভারঅল বডি স্ট্রাকচারের বিষয়গুলো যদি আমি ইসলাম অনুযায়ী করার চেষ্টা করি, এতে একদিকে যেমন আমি পবিত্রতা হাসিল করব, আবার আল্লাহ তাআলার যে অনুদান রয়েছে, অনুগ্রহ রয়েছে, তাও হয়তো আমি উপভোগ করতে পারব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আমরা পবিত্রতা অর্জন না করি বা পবিত্র না হই, এর ব্যাপারে কত ক্ষতির কথাও কিন্তু আলোচনা আসছে। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে দেখানো হলো যে অনেক মানুষকে জাহান্নামের মধ্যে আজাব দেওয়া হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানানোর জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে ভাই জিব্রাইল, এই লোকদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নিজের কাপড়কে নিজের শরীরকে অপবিত্র থেকে পবিত্র না করবে, পবিত্রতা অর্জন না করবে, যারা এই অপবিত্রতার কারণে, নাপাক লেগে থাকার কারণে বা তারা নাপাকি পানি থেকে নিজের কাপড়কে না বাঁচানোর কারণে এই শাস্তি তাদেরকে দেওয়া হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরবর্তীতে যখন এই হাদিসে কারিমা বায়ান করলেন, ইরশাদ করলেন সাহাবা ইকরামের মাধ্যমে, এগুলো আজ পর্যন্ত আমরা শুনে আসছি যে অপবিত্রতার কারণে জাহান্নামের মধ্যে কি শাস্তি আমাদেরকে দেওয়া হবে।
জাকির ভাই, অনেক সময় হয় কি, আমরা তো শুনেছি অনেকবার যে কবর আজাবের ব্যাপারে, অধিকাংশ কবর আজাব কেন হয়, যে পবিত্রতা হাসিল অর্থাৎ প্রস্রাবের চিটা থেকে যারা পবিত্রতা অর্জন করে না, অর্থাৎ সেটার ব্যাপারে খেয়ালই করে না, যে চিটা থেকে বাঁচার চেষ্টা করে না, ও সমস্ত ব্যক্তিবর্গের কিন্তু কবরের আজাবের ব্যাপারে বেশি আসছে। কোন শ্রেণীর লোক যারা প্রস্রাবের চিটা থেকে নিজেকে বাঁচায় না? আর দীন ইসলাম তো এত সুন্দর যে একটা মানুষ যখন ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আমাদেরকে পবিত্রতার শিক্ষাই দিচ্ছে। যেমন একটা মানুষ ঘুম থেকে উঠল, আমরা মুসলমান, আমাদের ফজর সালাত আদায় করতে হয়, আর সালাত আদায় যখন আমরা করতে যাব, নামাজ পড়তে যাব, আমাদেরকে ওযু করতে হবে। তাহলে একজন মানুষ ঘুম থেকে ওঠা, অনেক সময় দেখা যায় কি মুখ ধুই বা ভালো করে সে কুলি করে না, তো যখন একজন মানুষ পরিপূর্ণভাবে শুদ্ধভাবে ওযু করতে যায়, তার মুখ ধোত হচ্ছে, নাক ধোত হচ্ছে, চোখ মুখমণ্ডল মাসায় হচ্ছে, কান মাসায় হচ্ছে, হাত পাম ধৌত করা হচ্ছে। এবং এর আগে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিচ্ছেন মেসওয়াক করছেন, মেসওয়াক করার মাধ্যমে কিন্তু তার দাঁতের যে দুর্গন্ধ সেটা কিন্তু দূরীভূত হয়ে যাচ্ছে। এরপর আসুন, এভাবে যখন সে সকালে উঠে মানুষের সাথে মিশবে, দেখেন আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে কী ধরনের পাক সাফ থাকতে হবে, কেমন দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর হাবিব আলী সাল্লাতু ওয়াসাল্লামের সুন্নত যখন আমরা দেখি, স্টাডি করি, তখন দেখি যে মানুষের সাথে যখন মিশবে তো মুসকি হেসে, অর্থাৎ বন্ধু সুলভ খুব মুসলমানের সাথে উৎফুল্ল সহকারে মিট করার জন্য বলা হয়েছে। এবং সে যখন বের হবে পরিচ্ছন্নভাবে, যেমন সাফ সুতরা কাপড়, সুগন্ধি লাগানো, এরপর বলা হচ্ছে আপনার সুগন্ধি যখন লাগায় তার স্বাভাবিকভাবে তার থেকে দুর্গন্ধ বের হবে না, তার থেকে সুগন্ধি বের হবে। তার সুন্নাত আতর লাগানো অটোমেটিকলি বা নবী পাক আলাইহিস সালাতুস্সালামের সুন্নাত হয়তো অনেকে বুঝে না আসতে পারে। যদি ইসলাম এবং সায়েন্স বিজ্ঞানকে নিয়ে যদি কেউ গবেষণা করে, যদিও বা সেটা বিজ্ঞান তো বিজ্ঞানই হবে, সুন্নাত সুন্নাত হিসেবে আমরা যেটা মানি, তো বিজ্ঞান যখন সেটাকে গবেষণা করে অটোমেটিকলি বলে আপনি সারাদিন কাজকর্ম করলেন, সব কিছু গেলেন, আপনি যাবেন কোথায়, খাবার খেতে যাবেন। এবং দীন ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আপনি খাবার খাবেন এর আগে হাত ধৌত করুন, কারণ আপনি সারাদিন টাকা ধরেছেন, মানুষের সাথে মুসাফা হয়েছে, মানুষের বিভিন্ন জিনিস আপনি স্পর্শ করেছেন, আপনি খাবার আগে কী করেন, দুই হাত ধৌত করেন।
দেখুন না, আজকে কিন্তু পৃথিবীতে আজকাল পাগলের যে সংখ্যা বৃদ্ধি পেতে যাচ্ছে, অনেকটাই পাগলের
ডিপ্রেশনের কারণে,
হ্যাঁ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কোনো একজন বিজ্ঞানী রিসার্চ করতে লাগলেন যেটা কেন হচ্ছে, কেন দিনকে দিন বাড়তে যাচ্ছে আর কি, বা মুসলিম কান্ট্রিগুলোতে পাগলের সংখ্যা কম কেন, তখন উনি রিসার্চ করতে করতে উনি বের করলেন যে আমাদের যে গর্দান থাকে না, এই গর্দানের এখানে একটা এমন রগ আছে যেখানে যদি আমরা পানি প্রবাহিত করি মাঝে মধ্যে দিনে কয়েকবার, তখন এই রগটা একটা মানে এখানে একটা বিক্রিয়া ঘটে, সতেজ হয়ে যায়, বিক্রিয়া ঘটে আর কি। তো এর বদৌলতে তার পুরো মস্তিষ্ক টোটাল বডিটা মানে অ্যাক্টিভ থাকে। তো উনি এটা রিসার্চ করতে করতে পেলেন যে মুসলমান যারা রয়েছে তারা দৈনিক পাঁচবার আল্লাহ তাআলার ফরজ হুকুমকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে পবিত্রতা হাসিলের নিয়তে
ওযু করে,
আর এর বিনিময়ে তারা একদিকে যেমন পবিত্রতা হাসিল করলো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, আর দ্বিতীয়ত যে বিশাল যে রোগ থেকে তারা মুক্তি পেলো সেটা হচ্ছে পাগল। অথচ তা তিনি যে রিসার্চ করলেন সেই রিসার্চে যারা অমুসলিম রয়েছে, যারা বিভিন্নভাবে ওয়াশরুমে যায়, বিভিন্ন কাজ করে কিন্তু হাত মুখ কোনোরকমভাবে ধোয় না,
আমরা যারা হাত মুখ ধৌত করলেও অজু করার মতো ঘর মাছেও করার কাজ তো আর সেখানে নেই, তাই না? আর অজু করতে হলে আপনাকে তার মধ্যে একটি সুন্নাত দেওয়া আছে, ঘর মাছেও করা, তাই না? একটা সুন্নাতে কারিমা অজুর মধ্যে ঘর মাছেও করা। আর কিভাবে করতে হবে তারও একটা পদ্ধতি আছে। আর অজুর যে উপকারিতা, আপনি তো একটা বললেন যে ঘর মাছেও করা, আপনি দেখেন আজকে হাত পা খিলাল করার আলাদা এক ফজিলতের কথা বা উপকারিতার কথা সায়েন্স আজকে বলছে, এরপর মেসওয়াক করার কথা সায়েন্স আজকে আলাদা উপকারিতার কথা বলছে, কিন্তু ইসলাম তো আরও 1500 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন, জি জি, এই উপদেশ আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ওজুর যে ফরজ বিষয়গুলো রয়েছে এর পাশাপাশি এই সুন্নতগুলোর উপরে তোমরা আমল করবে, যাতে করে এই অসুস্থতা থেকে তোমরা বাঁচতে পারো।
একটা বড় রহস্য যেটা হয়তো অনেকের জানা নেই স্বাভাবিকভাবে। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটা হচ্ছে পবিত্রতা।
জি জি,
যদি বা শুনতে দুইটাই সেম লাগে, অনেক সময় যারা অমুসলিম তারাও তো
পরিষ্কার
পরিচ্ছন্ন থাকে, সবাই তো অপরিচ্ছন্ন থাকে তা না, পরিচ্ছন্ন থাকে, কিন্তু পরিচ্ছন্নতা
আর পবিত্রতা
পবিত্রতার ভিন্ন তফাত আছে। যেমন নাকি আমরা ওযু করি, আল্লাহ কোরআনে পাকের আয়াত আমি বলেছিলাম যে তোমরা যখন নামাজের দিকে যাবে এর আগে এই কাজগুলো আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে করার জন্য, যেটা ওযুতে ফরজ করে দেওয়া হয়েছে। এবার আপনি চিন্তা করুন, আমরা মুখমণ্ডল দৌত করলাম, দুই হাত পুনঃ সহকারে দৌত করলাম, মাথার চার ভাগে একবার মাসা করলাম, পা দৌত করে নিলাম, তাহলে তো ফরজ আদায় হয়ে গেল। তাহলে আমাকে কুলি করা করতে হচ্ছে, আমি কেন নাকে পানি দিব, আমাকে কেন কবজি পর্যন্ত খিলাল করবো, আমি সোয়াক কেন করবো? তো বলা হচ্ছে যখন আমি হাত দৌত করো, প্রথমে আমি চাইলে তো প্রথমে গিয়ে হাত দিয়ে তো মুখে দিতে পারতাম, কুলি করতে পারতাম, কিংবা আমি মুখ দৌত করতে পারতাম, যেটা মানুষ স্বাভাবিকভাবে একটা একটা ফার্স্ট সেকেন্ড থার্ড একটার পর একটা সিরিয়াল দিয়ে দিয়েছে কোনটার পর কোনটা করতে হবে। দীন ইসলাম কেমন সুন্দর, কেমন স্মার্ট, কেমন। তো বলা হচ্ছে যখন কেউ হাত দৌত করে তখন হাতে যদি ময়লা থাকে সেটা কিন্তু সে হাত হাতকে পরিষ্কার করে ফেললো, আমি হচ্ছি পবিত্রতা পবিত্রতার দিকে আসতেছি, আর পবিত্র হওয়ার আগে আমার হাতকে
পরিষ্কার
পরিচ্ছন্ন হলো, এটা পরিষ্কার হলো, এরপর সে কুলি করছে। আচ্ছা, কুলি যখন করতে যাবে হাতে নিবে, তো পানিটা কালারটা কেমন সে দেখতে পাচ্ছে, মুখে দেওয়ার কারণে জিহ্বার সাথে লাগার কারণে সে স্বাদ অনুভব করছে, এই পানি দিয়ে আমি কি ওযু করবো কি না। আচ্ছা, অনেক সময় অনেক কিছু ব্যাকটেরিয়া থাকে কিংবা মুখে দিলে বুঝে যায় পানি আমার শরীরের জন্য স্কিনের জন্য ভালো হবে না, অনেক সময় সে পানি। আচ্ছা, আমি মাসালার দিকে যাচ্ছি না, আমি যদি স্বাভাবিকভাবে দেখি যে যেটা আমার সাথে দিকে ঘৃণার সৃষ্টি হবে সেটা দিয়ে আমি তো কোনোদিন আমার শরীর ইউজ করবো না, ওই পানিটা আমি ব্যবহার করবো না, মাসালাটা আরেক জায়গার মধ্যে। আমি যদি একটু যদি আপনি বৈজ্ঞানিক দৃষ্টি দিয়েও দেখেন, তাহলে কিন্তু সায়েন্সের দিকেও দেখেন, তাহলে দীন ইসলাম কত স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে ট্রেন আপ করতেছে। এরপর দেখা যাচ্ছে কি, নাকে পানি দেওয়া। আচ্ছা, জিহ্বার মধ্যে স্বাদ অনুভব হলো, নাকের মধ্যে যখন দেবে ঘ্রাণ, নাক কিন্তু ঘ্রাণ ঘ্রাণ নিতে পারে, তো এটা কি গন্ধ আছে কি না যখন সে। আচ্ছা, নাকও পরিষ্কার হচ্ছে সাথে সাথে সেটা পানিটা ব্যবহার করার জন্য, যে আমরা ঘর নির্মাণ করার আগে পাইলিং করার আগে মাটি পরীক্ষা দেওয়া হয়, মাটির টেস্ট করা হয়, এটা কিন্তু এততলা ভবনের জন্য রাজক থেকে অনুমোদন নেওয়া হয়, এটা কি আদৌ ছয়তলা সাততলা আটতলা দশতলা বিশতলা বিল্ডিং করার উপযোগী কিনা মাটি
উপযুক্ত কিনা।
আমি পবিত্রতা হাসিল করার আগে এই পানিটা আমার শরীরের জন্য আমার ওযুর জন্য কি উপযোগী কিনা সেটা টেস্ট করার জন্য এই যে মাধ্যম সুন্নতগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদেরকে দিয়েছেন। দীন ইসলাম কত সুন্দর।
ওযুর পানির ব্যাপারে যেটা আছে না, ওযুর পানি তিনটা লক্ষণ পানির ব্যাপারে, সেটা হলো গিয়ে এক তো কালার ঠিক আছে কিনা পানির,
জি,
এরপরে
স্বাদ
স্বাদ কেমন পানিটার, এবং ঘ্রাণটা কেমন, এই তিনটা বিষয় লক্ষণীয় পানির ব্যাপারে। এটা একটা ভিন্ন বিষয় দর্শক শ্রোতা, আমরা যদি পানি সম্পর্কিত বিষয়গুলো জানতে চাই এখানে অনেক লম্বা এক টপিক হয়ে যায় আপনার। যদি পবিত্রতা নিয়েই আজ কথা বলছি, পবিত্রতার বিষয় একটাই একটাই নয় দর্শক, যে আমি ওযু করলাম তো পাক হয়ে গেলাম, ওযু করলাম গোসল করলাম তো পবিত্রতা আমি অর্জন করলাম, এখানে শেষ নয়। পবিত্রতা নিয়ে দাওয়াত ইসলামের অনলাইন একাডেমিতে একটি কোর্সও রাখা হয়েছে, কোর্সের নাম দেওয়া হয়েছে তাহারাত, অর্থাৎ পবিত্রতা কোর্স, পবিত্রতা কোর্স। যদি আপনি করতে চান তো আপনিও বুঝতে পারবেন পবিত্রতা নিয়ে ইসলামে কত ডিটেলস আলোচনা করা হয়েছে এবং এর মধ্যে কত বিষয়গুলো লুকায়িত রয়েছে আমাদের সাধারণ মানুষের জ্ঞানের মধ্যে নেই। দেখা গেছে আমরা ঘরের মধ্যে আমাদের ছোট বাচ্চা আছে দুই চার ছয় মাসের, তাদের প্যান্ট বা তাদের পরনের কাপড়গুলো তারা প্রসাব করে দেয়, আবার বড়দের কাপড় যখন ভিজানো প্রয়োজন হয় বালতির মধ্যে তখন ওই বালতির মধ্যে ছোটদের প্রসাবের কাপড় বড়দের কাপড় একটার মধ্যেই আমরা দিয়ে দিলাম, সেটার মধ্যে ধুয়ে এরপরে আমরা মনে করলাম পাক করে দিয়েছি, আরও বিভিন্ন বিষয়গুলো। তো এই বিষয়গুলো জানার জন্য ছোট্ট একটা বইয়ের নাম আমি বলি আপনাদেরকে, মাকতাবুল মদিনার পানির জরুরি মাসলা মাসাইল, পানির জরুরি মাসলা মাসাইল একটি কিতাব আছে মাকতাবুল মদিনা, এই কিতাবটি আমরা সংগ্রহ করি, আর না হয়তো www.dawatislami.net এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, একটু অধ্যয়ন করি আমি নিচে বাঁচার জন্য। দর্শকের কিছু কল আমাদের সাথে আছে, কলগুলো শুনবো। ইমরান মাদানী ভাই আমাদের সাথে আছেন, চুপচাপ বসে আছেন, তার থেকে আমরা কিছু মাদানী ফুল নিব ইনশাআল্লাহ তাআলা। আগে কল শুনবো দর্শকের, যে কল শুনিয়ে দিন।
লুকানোর যেমন রৌনক, পঞ্চাবক ছোটা পুকুরি। আমি আমার আম্মুর সাথে মজানি খেলাম দেখি। আমি একটা কথা শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর।
মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করে নিক। ফ্যামিলির সাথে মাদানী চ্যানেল দেখছেন, আশা রাখি ছোটোবেলা থেকেই মাদানী চ্যানেলে যে বিষয়গুলো বলা হয়, বয়ান করা হয়, এগুলো শিখবেন এবং বড় হয় আমলও করবেন ইনশা আল্লাহ তালা। পরবর্তী কল দেন।
আমি রংপুর হাজার থেকে, আমার নাম নান্নু। মাদানী চ্যানেল দেখতে দেখতে মানে অনেকটা আমার এই পরিবর্তন এসে গেছে। রোজে রাখতেছি, আমার সত্যি নামাজ পড়তেছি। আমার জন্য একটু দোয়া করবেন, আমার ভাই বোনের জন্য একটু দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করে নিক। এভাবে করে সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল দেন।
নাইম ইসলাম, পঞ্জাব থেকে। কালাম শুনতে চাইতেছি, জীবনে হবে কি তোমার দিদার?
মাশাআল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, কালাম আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথে থাকতে হবে। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকা জেলা। আমি একটি গজল শুনতে চাই, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা।
আচ্ছা আচ্ছা, আরশের চেয়েও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, এই কালাম আপনি শুনতে চেয়েছেন। আলী হামজা ভাইয়ের কাছে যাই। আলী হামজা ভাই থেকে আমরা কালাম শ্রবণ করি, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাই তিনি শোনাবেন আমরা শুনি। এরপর ইনশাআল্লাহ তাআলা ইমরান মাদানী ভাই আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। জি, কালাম শুনিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কি যে মোহা তোমার দরবার রসূলে আরবি, কি যে মোহা তোমার দরবার রসূলে দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি, কি যে মোহা কি যে মোহা তোমার দরবার রসূলে আরবি,
আদ জহানে তুমি বাদশাহ
অস্ত্র ভেজ
মাশাআল্লাহ। আমরা কালামও শুনছিলাম, আলোচনা ফিরবো আবারও ইমরান মাদানী ভাইয়ের কাছে আসবো। পবিত্রতা ইমানের অঙ্গ নিয়ে কিছু কথা শুনি, এরপরে দর্শক আজকের নেক আমল যে প্যাকেজ রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে রমজানের প্রোগ্রামগুলোর মধ্যে আজকে প্রথম আপনাকে পেলাম, আল্লাহ তালা শুক্রিয়া, মাশাআল্লাহ। তাও আজকে মুবাল্লিগ হিসেবে অর্থাৎ ইমরান ভাই আজ আমাদেরকে কিছু মাদানী ফুল শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় নিয়ে কিছু কথা দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পবিত্রতা নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেক কিছুই শুনলাম। আসলে পবিত্রতা ইসলামের জন্য অনেক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর পবিত্রতার মাধ্যমে ইসলামের প্রারম্ভ।
জি,
পবিত্রতার মাধ্যমে ইসলামের প্রারম্ভ, আর ইসলামের প্রথম স্তম্ভ যদি আমরা দেখি তা হচ্ছে ঈমান। আর ঈমানের প্রথম কথা হচ্ছে কালিমা তাইয়্যিবা,
সুবহানাল্লাহ,
অর্থাৎ পবিত্র বাক্য। তাইয়্যিবা মানে পবিত্র, কালিমা মানে বাক্য। তো পবিত্র বাক্য মানুষ যখন উচ্চারণ করে তখন সে অভ্যন্তরীণ দিক দিয়ে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ তার অন্তরে যে পূর্বে অমুসলিমের প্রভাব বা যেটাই ছিল সেটা থেকে সে পবিত্র হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। ফার্স্ট তো সে পবিত্রতার মাধ্যমে ইসলামে প্রবেশ করে। দ্বিতীয়ত যদি দেখি, ইসলামে যখন মানুষ প্রবেশ করে ফেলে তখন বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে পবিত্রতার অনেক দিক আমরা খেয়াল রাখি। ফিকহের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে তাহারাত শব্দ বলা হয় আরবির মধ্যে পবিত্রতা। আর এই তাহারাত দু ধরনের হয়, এক হচ্ছে তাহারাতে সুগরা, এক হচ্ছে তাহারাতে কুবরা। তাহারাতে সুগরা হচ্ছে ওযু এবং তাহারাতে কুবরা হচ্ছে গোসল। অর্থাৎ ইসলামের মধ্যে যখন একটি ব্যক্তি একজন ব্যক্তি প্রবেশ করে তো তখনই সর্বপ্রথম সে দুটি পবিত্রতার দিক খুঁজে পায়, অর্থাৎ তাহারাতে সুগরা, তাহারাতে কুবরা। এই ওযু গোসল এবং পবিত্রতা এতই গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ, যদি আমরা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তাহারাতের বিষয়ে ইরশাদ করেছেন এবং হাদিসে কারীমের মধ্যেও যদি আমরা দেখি, তাহলে বিভিন্ন স্থানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আয়াতে কারিমা খুঁজে পাই। যেমন এক হাদিসে কারিমার মধ্যে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম পরিচ্ছন্ন, সুতরাং তোমরা পরিচ্ছন্নতা অর্জন করো, নিশ্চয়ই জান্নাতে কেবল পরিচ্ছন্ন ব্যক্তি প্রবেশ করবে।
সুবহানাল্লাহ, কিয়া বাত হে।
আর আমরা যদি হাদিসে কারিমার মধ্যে দেখি, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আত-তুহুরু শাত্রুল ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান, অর্থাৎ পবিত্রতা ইমানের অংশ বা অর্ধেক। শাত্রুন শব্দের অর্থ অর্ধেক বা অংশ বিশেষ ইত্যাদি বোঝায়। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং এই ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইমান, ইমানের পরিপূর্ণতা আর ইমান পবিত্রতার মাধ্যমে এসেছে, সুতরাং ইমান হচ্ছে পবিত্রতা ইমানের অর্ধেক। আর এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে কারিমার মাধ্যমে এক বাক্যেই, এক সেন্টেন্সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্রতার অনেক বড় গুরুত্ব বর্ণনা করে দিয়েছে। এভাবে বিভিন্ন হাদিসে কারিমার মধ্যে আরও রয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর দিনের ভিত্তি স্থাপিত। সুতরাং যারা পবিত্রতা অর্জন করে না, পবিত্রতার দিকে থাকে না, তাহলে তারা এক ধরনের ইসলামের বাইরে রয়ে গেছে।
জি,
সুতরাং আমরা যখনই পবিত্রতাকে দেখি, এই পবিত্রতা সুগ্রা হোক কুবরা হোক,
জি,
ইসলামের সকল উত্তম কাজ, সকল ধরনের ইবাদত, সকল ধরনের কাজ, সব কিছুকে ইবাদতের গণ্ডির ভিতরে রেখে দেওয়া হয়েছে। এখন সেক্ষেত্রে ইবাদত বিভিন্ন রূপ নেয়। কীভাবে? কখনও ওযু করা ফরজ হয়, কখনও ওযু করা মুস্তাহাব হয়, কখনও ওযু করা সুন্নতে কারিমা।
মাশাআল্লাহ,
এভাবে বিভিন্ন দিক দিয়ে যদি আমরা দেখি, তাহারাতে সুগরা এবং তাহারাতে কুবরা, অর্থাৎ গোসল কখনও সুন্নত, কখনও মুস্তাহাব, কখনও ফরজ।
মাশাআল্লাহ,
এভাবে ওযুও কখনও ফরজ, কখনও সুন্নত, কখনও
মুস্তাহাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, একটি প্যাকেজ আছে আমাদের সাথে, আজকের নেক আমল দেখি প্যাকেজটি, এরপরে আবারও আজকের বিষয় নিয়েও কথা বলবো এবং মাদানী মুজাকারার যে টপিক আমিরুল সুন্নাত দেখেছেন ও বিষয় নিয়েও কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে ভিডিও প্যাকেজ দেখিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আসুন আজ আমরা নেক আমল রিসালা নম্বর 8-এ যা প্রশ্ন করা হয়েছে সে সম্পর্কে জানব। নেক আমল রিসালার নম্বর 8-এ যে প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে, যে আজ আপনি সারাদিনে 313 বার দুরুদ শরীফ পড়েছেন কি? আজ আমরা দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করব। দুরুদ শরীফের অসংখ্য ও অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, কাল হাশরের ময়দানে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, সেখানে দেখুন দুরুদ শরীফের কতটাই না ফজিলত ও বরকত রয়েছে। যে আমরা যদি যদি জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করতে পারি, তাহলে কাল হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অর্জন হবে। আসুন এখন আমরা একটি মর্যাদাপূর্ণ রুমালের ঘটনা শ্রবণ করব। হযরত সাইয়্যিদুনা উবাদ বিন আব্দুস সামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপস্থিত হলাম। তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে তার বাঁদি দস্তরখান বিছালেন এবং বললেন, রুমালও নিয়ে এসো। সে একটি রুমাল নিয়ে আসলো, যেই রুমালটি ধোয়ার প্রয়োজন ছিল। নির্দেশ দিলেন এই রুমালটিকে তন্দুরে ফেলে দাও। সে প্রজ্বলিত রুটির তন্দুরে সেই রুমালটিকে ফেলে দিল। কিছুক্ষণ পর যখন সেটা আগুন থেকে বের করা হলো, তখন তা দুধের ন্যায় সাদা ছিল। আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এর মধ্যে রহস্য কি? হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা ওই রুমাল যা দ্বারা নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন নূরানি চেহারা মুবারক পরিষ্কার করতেন। যখন এটা ধোয়ার প্রয়োজন হয়, তখন আমরা এটাকে এভাবেই আগুনে ধুয়ে নেই। কারণ যে বস্তু আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মুবারক চেহারায় লাগে, আগুন সেটাকে জ্বালায় না। তো প্রিয় ইসলাম ভাইরা, আমরা শুনতে পেলাম যে একটি রুমালের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকে লেগেছে, তার মর্যাদা এমন হয়েছে যে সেই বস্তুকে আগুন জ্বালাতে পারছে না। তো একটি দুরূদ শরীফের ফজিলত, আসুন একটি হাদিস শরীফ আমরা শুনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সারাদিনে কমপক্ষে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল হাশরের ময়দানে আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, সেই মর্যাদাপূর্ণ রুমালের কথা স্মরণ আছে যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকে লেগেছে, যার কারণে তাকে দুনিয়ার আগুন জ্বালাতে পারেনি। কাল হাশরের ময়দানে যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার মতো সৌভাগ্য অর্জন হয়, যদি আমাদের গুনাহের কারণে আমাদেরকে জাহান্নামেও যেতে হয়, তাহলে জাহান্নামের আগুন আমাদেরকে পুড়াতে পারবে না। তো আসুন আমরা নিয়ত করে নেই যে প্রত্যেক দিন কমপক্ষে 313 বার করে দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুবই চমৎকার বিষয় নিয়ে আজকের নেক আমলের আমরা আলোচনা শুনলাম দুরুদ ও সালাম পাঠ করার ব্যাপারে। তো আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাবারক ও তাআলা দুরুদ ও সালাম পাঠ করব। হাদিসে পাকের মধ্যে দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি এই বিষয় সম্পর্কে কিছু কথা বলতে চাই। হাদিসে পাকের মধ্যে এসেছে ইমানের 77টি শাখা প্রশাখা রয়েছে। ইমান যে আমরা বলি, ইমান নামক যে শব্দ বলি আমরা, এর 77টি শাখা প্রশাখা রয়েছে। এর এক নম্বর শাখা হলো গিয়ে কালেমা পাঠ করা, যেটা আমাদের ইমরান মাদানী ভাই আলোচনা করলেন, আমাদের রাফি ভাই আলোচনা করলেন। প্রথম শাখাটি হলো কালেমা শরীফ, অর্থাৎ কালেমায়ে তাইয়েবা পাঠ করা। আর শেষ যে প্রশাখা আছে, এটা হলো মানুষের রাস্তা থেকে বা পথ থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে সরিয়ে দেওয়া, পাথর হতে পারে, কাঁটা হতে পারে, এগুলো সরিয়ে দেওয়া। তো এক নম্বরটা হলো কালেমায়ে তাইয়েবা পাঠ করা, এবং শেষ নম্বরটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। আর এই ইমানের শাখা প্রশাখা যে 77টি বয়ান করা হয়েছে হাদিসে পাকের মধ্যে, এটার আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। নম্বর এক, প্রথম 60টি জবান বা বাকশক্তির সাথে সংশ্লিষ্ট এই শাখা প্রশাখাগুলো, এবং নম্বর দুই, 30টি মন বা বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত, আর নম্বর তিন, 40টি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা কর্মের সাথে সংশ্লিষ্ট। তো বোঝা গেল ইমানের 77টি শাখা প্রশাখার মধ্যে আবার ভাগ ভাগ রয়েছে। প্রথমে বলা হয়েছে 60টির কথা, এরপর 30টি, এরপরে বলা হয়েছে 40টি। তো এখন ইমানের শাখা প্রশাখা, আজকে আলোচনা পবিত্রতা ইমানের অঙ্গ, আর এই ইমানের যে শাখা প্রশাখা রয়েছে এখন এই 77টি কীভাবে বয়ান করি, আপনাদের সামনে কখন বয়ান করব, আমাদেরকে আমার ইমানের শাখা প্রশাখা সম্পর্কে জানতে হবে, কোন কোন কাজগুলো ইমানের সাথে সম্পর্ক রাখে। যেমন আজকে আমরা যে বিষয় নিয়েছি, পবিত্রতা ইমানের এক অঙ্গ বা ইমানের অংশ বা অর্ধেক। আরেকটা বিষয় যদি আমরা দেখি, আপনার হায়া, লজ্জা, লজ্জাও ইমানের অংশ বলা হয়েছে। তো এভাবে করে এই যে ইমানের 77টি শাখা প্রশাখা রয়েছে, আমার নিজের ইমানের ব্যাপারে আমাকে যদি জানতে হয় তো অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, জানতে হবে। এখন আমার দোকানে যদি কারো মুদি দোকান থাকে, নাই হ্যাঁ মুদি দোকান আছে, মুদি দোকানে কয় লাখ টাকার মাল আছে, দোকানদার ঠিকই জানে, জানে কি না দোকানদার, তার কাছে হিসাব আছে যে আমার দোকানে কয় লাখ টাকার মালামাল আমি তুললাম, আপনার দুনিয়ার ব্যবসা, 7 লাখ টাকা 10 লাখ টাকার মালামাল উঠিয়ে আপনি হিসাব রাখেন, প্রতিদিন গণনা করেন, প্রতিদিন হিসাব করেন, আজকে কয় টাকা বিক্রি করলাম, কয় টাকা লাভ হলো, কয় টাকা লস হলো, এখান থেকে কাকে কত টাকা দিতে হবে। আল্লাহর বান্দা, ঈমান এমন একটা জিনিস যা ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই ঈমান সম্পর্কে আমার ধারণা কী আছে, ঈমান সম্পর্কে আমার আইডিয়া কতটুকু আছে, ঈমান কীভাবে হেফাজত হবে, ঈমানের শাখা প্রশাখাগুলো কীভাবে আমি জানতে পারবো, আর এগুলো আমি কীভাবে পরিচালনা করব, কীভাবে নিজে আমি এগুলোকে আয়ত্ত করব, এগুলো আমাদের জানা দরকার। এখন ঈমান নিয়ে যার চিন্তা নেই, হাদিসে পাকের মধ্যে এসেছে ঈমানের ব্যাপারে যার কোনো চিন্তা ভাবনাই নেই, তার ঈমান হেফাজত না হওয়ারও সম্ভাবনা বেশি থাকে। তো ঈমান হেফাজতের চিন্তা ভাবনা, ঈমান বাঁচানোর চিন্তা ভাবনা, ঈমান রক্ষার চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়ায়, আল্লাহর দয়ায় আমাদের ঈমান হেফাজত হয়ে যাবে, এখন আমাদের চিন্তাই নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্রতা করার জন্য খুদ বৃষ্টি বর্ষণ করে, অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করে।
সুবহানাল্লাহ,
যে জায়গায় রব্বে কারীম আমাকে আপনাকে পবিত্রতা করার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, সেই জায়গায় আমি কেন অপবিত্র থাকছি? আচ্ছা, অপবিত্র তো আমি থাকলাম, এতে করে আমার কী কী ক্ষতি হচ্ছে? একে তো আমি ইবাদত বন্দিকে থেকে দূরে, আমি গুনাহের দিকে ধাবিত হচ্ছি, আস্তে 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 আমার যে পার্সোনালিটি ছিল ওইখানে কি অনেক বেশি বিঘ্ন ঘটছে, ইবাদত থেকে দূরে থাকার কারণে রব্বি কারিমের হুকুম থেকে আমি দূরে চলে আসছি, এক পর্যায়ে আমি জাহান্নামের লাকড়িতে পরিণত হয়ে
গিয়েছি,
আমি নিজে জানিনি। এবং এর কারণে কি হয়েছে, আমার যিনি সহধর্মিণী থাকে, আমার অধীনস্থ যারা থাকে, তারাও কি এমন হয়ে যায়, কারণ আমি তো স্মার্ট না, বা আমি তো পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করছি না, সো আমার অধীনস্থ যারা থাকবে তারা কিভাবে করবে। তো এখন আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা পরিবার বা সমাজকে লিড করি, আমরা যদি এই ইসলামের সুশীতল ছায়ায় এই পবিত্রতাকে নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত করি, তখনই তো নিজেও সুন্দর থাকবো, পরিবার সমাজটাও সুন্দর হয়ে যাবে।
আপনি যেমন বলেছেন, কিতাবের মধ্যে রাফি ভাই আসছে, উলামা ইকরাম বলে ঈমান যে একটা বিষয় আছে, যদি এটা কেউ দেখতে পারত, ঈমানটা যদি কেউ দেখতে পারত বা দেখত, তবে সে সবসময় এই ঈমান হেফাজতের ব্যাপারেই চিন্তা করত, বাকি সব চিন্তা ভুলে যেত। ঈমান এত মিষ্টতা, ঈমান এত মধুর একটা বিষয়, ঈমান এমন একটা হৃদয়ের প্রশান্তির বিষয়, যদি কেউ ঈমান দেখত তবে ঈমান হেফাজতের চিন্তাই তার দিন রাত অতিবাহিত হয়ে যেত।
হচ্ছে এরকম, যখন আমাদের মন খারাপ থাকে না, অনেক সময় অনেক কারণে মন খারাপ হয়, আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে দেখুন, নতুন কিছু পরে দেখুন, একটা মানে স্মার্ট ড্রেস পরে দেখুন, অটোমেটিক্যালি আপনার মন ভালো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। একে তো আপনার মন ভালো হলো, কিন্তু আপনাকে দেখতেও স্মার্ট লাগলো, আপনার মধ্যে যে আগের যে অপরিষ্কার অপরিচ্ছন্ন যে জামা ছিল বা দুর্গন্ধযুক্ত একটা যে অবস্থা ছিল সেটাও দূরীভূত হয়ে গেল।
তবে এখানে আল্লাহ তার রাসূলের সন্তুষ্ট থাকা দরকার, ভালো পোশাক, সুন্দর পোশাক, সুন্দর ইমামা। কেননা আমি একজন আমাকে দেখলে বাইরের মানুষ কি মনে করবে, একজন আলেমে দিন, একজন হুজুর মানুষ বা ধর্মীয় একজন ব্যক্তি। এখন আমার ইমামা এটার যদি একটু সৌন্দর্য না থাকে, এদিক দা মাটি লেগে আছে, এদিক দা ঘাম লেগে আছে, এদিক দা অপরিষ্কার হয়ে আছে, এদিক দা দুর্গন্ধ আসতেছে, জামার এদিক দা ময়লা আছে, তো মানুষ ধারে আসতে পারতেছে না। আমি একজন ব্যক্তি, আমার কাছে আমি যখন কোনো গাড়িতে বসি, গাড়িতে বসার পরে আমার পাশের সিটে যদি কোনো ব্যক্তি থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলছে, এটা পবিত্রতা না, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, আমার পাশের সিটে যে ভাই বসা আছে, একজন মুসলমান ভাই, রোজাদার, যেহেতু রোজার মাস, রোজাদার ব্যক্তি আমার পাশে বসা আছে, সে ওখানে বসবে আর নিজের চাদর দিয়ে না হয়তো রুমাল দিয়ে নাক ধরবে, আল্লাহ আমি কোথায় সিট পেলাম, এমন দুর্গন্ধ অবস্থা কি। এখন সে ব্যক্তি আমাকে দেখে কি বলবে, যে না এই পোশাক পরলে মনে হয় দুর্গন্ধই আসে, এমনটা যেন না করি। ইমামা পরব তো একটু ধোয়া পরিষ্কার সুন্দর মতো পরি, যাতে অপর মুসলমান যুবক ভাই আমার ইমামা পরা দেখে তার মধ্যে যেন চিন্তা ভাবনা আসে, না একজন যুবক ভাই যদি ইমামা পরলে এত সুন্দর দেখা যায় তো আমি কেন পরব না।
কথা বলতে চাচ্ছিলাম, স্কটল্যান্ডের এক অমুসলিম আমাকে ফেসবুকে নক করে যে আপনার ইমামা, আপনার এই পোশাক না আমার অনেক ভালো লাগে, ইংলিশে চ্যাট হচ্ছে, গত বছরের কথা আর কি। পরে আমি আমির আলী সন্নদ দামাত বরকাতুল্লাহ আলিয়া, যার কারণে এগুলো পেয়েছি, দাওয়াত ইসলাম পেয়েছি, ওনার ছবি দিতে লাগলাম, এক একটা পিকচার যখন ওনার দিতে থাকলাম না, তখন উনি আরও ফিদা হয়ে গেল, এত ফিদা হলো, এত ফিদা হলো,
উনি এগুলো
মানে উনি এগুলো পড়তে চাচ্ছে, মানে উনি বলতেছে আমি কেমনে এগুলো পড়বো, আমি আমি কি এগুলো পড়তে পারি, আমি তো হোয়াইট বয়, সে ব্রিটিশ পরিবারের সন্তান কিন্তু স্কটল্যান্ডে থেকে পড়াশোনা করে। তো আমি তার সাথে অনেক ডিসকাসিং করি, করতে করতে একটা পজিশনে সে বলতে লাগলো যে আমার বাসার কিছু দূরে একটা মসজিদ আছে। আমি ওনাকে বলতে লাগলাম আপনি মসজিদে যান, কথা বলুন, আর একটু পারলে ভিডিও করুন। আমাকে ভিডিও দেখালেন যে আমি এগুলো তো আনছি কিন্তু আমি পড়বো কি ভাবে।
মানুষ মানুষ কিন্তু সৌন্দর্যটাকে পছন্দ করে,
মানে
আর সেটা যদি ইসলামিক যারা
আমি ওইদিন
ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছে তাদের মধ্যে হয় 2021 ডিসেম্বরের 28 তারিখে আপনার মাদানী চ্যানেল যে প্রোগ্রামটা হয় সেখানে আমি ছিলাম, পাশাপাশি রেজা মাদানী ভাইও একই প্রোগ্রামে ছিলাম। তো ওই প্রোগ্রামটা বিশেষ করে আমি করি আপনার মাদানী চ্যানেল যেটা, তো ওদিনকা মেহমান হিসাবে রেজা মাদানী ভাইও ছিল। তো ওই প্রোগ্রামের মধ্যে একটি কমেন্টস আসছে, হয়তো বা দর্শক শ্রোতার অনেক অনেকেরই মনে আছে, ওখানে লেখা ছিল যে আমি মুসলমান না কিন্তু প্রতিনিয়ত মাদানী চ্যানেল দেখি, আপনাদের কথা, আপনাদের পোশাক, আপনাদের ইমামা, এগুলো আমাকে দিন দিন আপনাদের প্রতি ইসলামের প্রতি আকর্ষণ বাড়াচ্ছে। তো সুন্দর পোশাককে সবাই পছন্দ করে। আচ্ছা, এখন এটা দুইটা একটা দুইটা ভাগ কিন্তু নাইম ভাই আগেও ক্লিয়ার করছেন বিষয়টা, পবিত্রতা এক বিষয় আর পরিচ্ছন্নতা আর এক বিষয়। এখন পরিচ্ছন্ন যতই করুক না কেন, সে পরিষ্কার পরিচ্ছন্নতা যার তার মধ্যে যতই থাকুক না কেন, যদি ইমান না থাকে
সে পবিত্রতা হাসিল করতে পারবে না।
পবিত্র কোথায়? সে তো পরিষ্কার আছে কিন্তু পবিত্রতা সে অর্জন করতে পারেনি। তো এই বিষয়ে কিন্তু ভিন্ন একটা টপিক। তো পবিত্রতা ইমানের যে অঙ্গ রয়েছে, দর্শক শ্রোতা শুনছি আমরা আলোচনা, নাইম ভাই থেকে শেষ কিছু কথা শুনবো, ইমরান ভাই থেকেও শুনবো, এর পূর্বে আমির উল্লাহ সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। আমির উল্লাহ সুন্নাহ তো অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, তার মধ্যে বেশি আলোচনা যে বিষয়টা নিয়ে হয়েছে সেটা হলো বড়দের সম্মান করা।
আল্লাহ,
বড়দের সম্মান করার বিষয় নিয়ে আমির উল্লাহ সুন্নাহ অনেক কথা বলেছেন। যেখানে বড়রা বসেন সেখানে যেন কম বয়সের যারা, অর্থাৎ সিনিয়র যেখানে বসা আছে জুনিয়ররা সেখানে গিয়েই যেন হঠাৎ বসে না পড়ে, তাদের থেকে অনুমতি চাওয়া, তাদেরকে জিজ্ঞাসা করা আমি বসতে পারি কি না, আর না হয়তো দাঁড়িয়ে থাকি মুরব্বীরা যেখানে বসা আছে, এরপরে মুরব্বীদের সামনে বারবার পা নাড়াচাড়া করা, নাকে কানে মাথা চুলকানো, পোশাক আদি নাড়াচাড়া করা, এগুলো থেকে বিরত থাকা, এরপরে বিভিন্ন দিক নিয়ে আমির উল্লাহ সুন্নাহ আলোচনা করেছেন। এর মধ্যে একটি বিষয় যা হাজি মুস্তাক রহমতুল্লাহি তালালাই এর মধ্যে পাওয়া যেত, তিনি একবার গাড়িতে সফর করতেছিলেন, কোনো ব্যক্তি গাড়ি নিয়ে তাকে নিতে আসছে, তাকে নিয়ে যাবে। তো যখন গাড়ি তার বাড়ির সামনে আসলো, সে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে বসলো, কোথায় বসছে, ড্রাইভারের পাশের সিটে তিনি বসে গেলেন। কিছু দূর গাড়ি যাওয়ার পরে ড্রাইভারকে বললেন একটু থামেন, গাড়িটা একটু দাঁড় করার। তো ড্রাইভার বললেন, বলতে লাগলো আমি মনে করছি কোনো কিছু ছেড়ে আসছে, এটা আবার আনতে যেতে হবে, ব্যাক করতে হবে। তো ওই মোবাল্লিকে দাওয়াত ইসলাম, আল্লাহ তাআলা তার মতো আমাদেরকেও বানিয়ে দেখ। আমিরুল সুন্নাতের কত প্রিয় ছিল, গাড়ি থেকে নেমে ওই পিছনের সিটে যারা নিতে আসছে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল মুরব্বী, বুজুর্গ, সাদা দাড়ি ছিল, যেই পাশে ওই বুজুর্গ ইসলামী বসা ছিল মুরব্বী ইসলামী ভাই, তিনি সামনের সিট থেকে বের হয়ে ওই পাশের গেট খুললেন আর বললেন আমাকে মাফ করে দেন। তো ভিতরে যে ছিল সে তো অবাক হয়ে গেল, তিনি আমার মেহমান, সে আমার কাছে মাপ চাইতেছে, আমাকে লজ্জিত করবেন না, কি হয়েছে? তো তিনি বললেন, আমি খেয়ালই করি নাই যে আপনি গাড়ির ভিতরে আছেন এবং পিছনের সিটে আপনার দাড়ি সাদা, আল্লাহ তাআলা আপনাকে কত সম্মান দান করেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, হ্যাঁ, যাদের দাড়ি সাদা আল্লাহ তাবারক তাআলা তাদেরকে আজাব দিতে লজ্জাবোধ করেন। তো তিনি বললেন, আপনি আমার বয়সে অনেক বড় সিনিয়র, দাড়ি সাদা হয়ে গেছে, আপনার ইজ্জত আছে, আপনার সম্মান আছে, কিন্তু আমি তো খেয়াল করিনি আপনি পিছনের সিটে আমার পিছনে বসা আছেন, তো আমাকে মাফ করে দেন, আপনি কষ্ট করে সামনের সিটে বসেন, আমি পিছনের সিটে বসি। তিনি বললেন কি, আমি তো অবাক হয়ে গেছি যে এতটুকু ছোট ছোট বিষয়গুলোও দাওয়াত ইসলামী শিক্ষা দিয়েছে এবং এটার প্রতি তারা কেমন খেয়াল করে। আমিরুল সুন্নাহ এজন্য বলেন যে বড় যারা আছে, বয়সে বড় যারা আছে তাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, বাবা হোক, বড় ভাই হোক, এলাকার কেউ হোক বা কেউ না হোক, পরিচিত কেউ না হোক, কিন্তু বয়সে বড় তার সাথে কথা বলার ধরন বা তাদের সাথে ওঠা বসা আচার আচরণের ধরন, ওইটা যেন না হয় আমার লেভেলের যারা, আমার বয়সের যারা, এমনটা যেন না হয়, তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কেননা এমন ব্যক্তিরা যদি নিঃশ্বাস ছাড়ে, কষ্টের নিঃশ্বাস বা অভিশাপ, তো সেটা যদি লেগে যায় তবে আমার অবস্থা কোথায় যাবে ইনশাআল্লাহ তাবারাকাতালা নাইম ভাই থেকে শেষ কিছু
আপনি যেটা বললেন কথা বল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যে মাদিনা মুযাক্কারা ইরশাদ করেছেন
জি
আর এসব বিষয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখা এটা হচ্ছে অন্তরের পরিচ্ছন্নতা একটা পবিত্রতার ব্যাপারে আসছে এটা হচ্ছে অন্তরের ভিতরগত বিষয় এটা কিন্তু সবার কাছে আসে না এটা যারা অহংকার মুক্ত বিনয়ী ভদ্র এবং যাদেরকে আল্লাহ তাআলা এই বড় নিয়ামত দান করেছেন নরমিতা তাদের মধ্যে আসে এটা অন্তরের বিষয় অন্তরের পরিচ্ছন্নতা আর আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহির এবং বাতিন দুইটাকে পরিচ্ছন্ন রাখার জন্য পবিত্র রাখার জন্য কিন্তু ইরশাদ করেছেন যেমন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা যে পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজের বাহনের দেখাশুনো করো আর নিজেদের প্রকাশ্য আকার আকৃতি এমন পরিচ্ছন্ন হোক যেন যখন মানুষের মাঝে যাবে তারা তোমাকে সম্মান করে তো এই হাদিসে পাকের ব্যাখ্যা আসছে যেভাবে উত্তম পোশাক পরিধান করার জন্য তোমাদের পরিচ্ছন্ন সাফ সুতরা রাখার জন্য বলা হয়েছে ঠিক তদ্রূপভাবে হাদিসে পাকের ব্যাখ্যা আসছে যে বিষয়ে মানুষ ঘৃণা করে যে বিষয়ে মানুষের মধ্যে ঘৃণা আসে সেটা যেত না করে
মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নিজে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।